ज्ञानञ्जना शलाकया चक्षुषुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स पदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुत पदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं सागरजातं सहगना रघुनाथानितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजना सहितं कृष्णा चैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहगना ललिता श्रीविशाखान्वितं च। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरूभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानं पापनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिष्ठे नमः। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रभ्यं जगन्नाथाय ते नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्ध जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुतदेवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मुखम करोति वाचलम् पङ्गुर्लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुतारिणां परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरम्। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकास्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे। হরে কৃষ্ণ। তো গত কয়েকদিন যাবৎ ভগবান শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেবের বিভিন্ন লীলা কথা আমরা শ্রবণ করে আসছি বিভিন্ন ভক্তদের শ্রীমুখ থেকে। তো আজ থেকে আর মাত্র দুদিন আছে রথযাত্রা, আজকে 21 তারিখ, আগামী 24 তারিখ রথযাত্রা মহোৎসব। তো গৌড়ীয় বৈষ্ণবদের জীবনে রথযাত্রা একটা বিরাট ভূমিকা পালন করে থাকে। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন নীলাচলে ছিলেন জগন্নাথপুরীতে, তিনি ব্যক্তিগতভাবে তার সমস্ত পার্ষদদেরকে নিয়ে এই রথযাত্রায় অংশগ্রহণ করেছিলেন, যার ব্যাখ্যা শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিশদভাবে ব্যাখ্যা করছেন। রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে আমাদের এই জগন্নাথ দেবের বিভিন্ন লীলা কথা আমরা শ্রবণ করছি। তো ভগবান তার অসংখ্য রূপে এই জগতে লীলা বিলাস করে থাকেন। রাম আদি মূর্তি শ্রীকলা নিয়মেন তিষ্ঠন, ব্রহ্মা ব্রহ্ম সংহিতাতে বলছেন যে অসংখ্য রূপে ভগবান এই জগতে লীলা বিলাস করেন। তো ভগবানের এই জগন্নাথ রূপ, এই একটি রূপ যে রূপের মাধ্যম দিয়ে ভগবান এই জগতে তিনি প্রকাশ করেছেন নিজেকে। তো অনেকে বলে যে জগন্নাথের এই রূপ অসম্পূর্ণ রূপ, যেরকম জগন্নাথের কোনো হাত নাই, হাত থাকলেও হাতে অদ্ভুত হাত, পা নাই, চোখগুলো কিরকম, সে কি ভগবান? অনেকে ভাবে যাদের কোনো জ্ঞান নেই, কিন্তু দেখা যায় জগন্নাথের এই রূপ, তার প্রতি মানুষ, সে ভক্ত হোক অভক্ত হোক, যে কোনো মানুষ এই ভগবানের জগন্নাথ রূপের প্রতি আকৃষ্ট হয়। কারণ ভগবানের এই রূপ অত্যন্ত কারুণ্যময় রূপ, কারুণ্য তো ভগবান, তার যে চোখ জগন্নাথ দেবের করুণার প্রকাশ, বিরাট বড় চোখ, তাকিয়ে আছে সকলের দিকে তাকাচ্ছে, তার ফলে কেউ বাদ যাচ্ছে না তার কৃপা থেকে, এরকম একটা ভাব। তো সাধারণত ভগবানের বিভিন্ন ভাব থাকে। ভগবান কৃষ্ণ যখন বৈকুণ্ঠে নারায়ণ রূপে থাকেন তখন তিনি তার ঐশ্বর্যকে প্রকাশ করেন। ভগবান যখন বৃন্দাবনে কৃষ্ণচন্দ্র রূপে থাকেন তখন তিনি তার মাধুর্যকে প্রকাশ করেন। সেই একই ভগবান যখন শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে মায়াপুরে আবির্ভূত হন তখন তিনি তার ঔদার্য ভাবকে প্রকাশ করেন। কিন্তু জগন্নাথ যে রূপ, সেই রূপের মাধ্যম দিয়ে ভগবান একই সঙ্গে ঐশ্বর্য, মাধুর্য এবং ঔদার্য ভাব একই সঙ্গে প্রকাশ করছে, একই রূপে। একটা বিশেষ রূপ ভগবানের যে রূপ, তার ধাম জগন্নাথ পুরী। সাধারণত ভগবানের বৈকুণ্ঠ ধাম হচ্ছে ঐশ্বর্যপূর্ণ ধাম, দ্বারকা ঐশ্বর্যপূর্ণ ধাম, বৃন্দাবন হচ্ছে মধুর ধাম, আর নবদ্বীপ মায়াপুর হচ্ছে ঔদার্য ধাম। কিন্তু জগন্নাথ পুরী ধামের মধ্যে তিনটি ভাবই প্রকাশিত হচ্ছে। ভগবান যে শ্রীমন্দিরে থাকেন সেই পোর্শনটা হচ্ছে ঐশ্বর্যমণ্ডিত ধাম, সেটা দ্বারকা থেকে অভিন্ন। রথযাত্রার সময় যখন জগন্নাথ নীলাচল থেকে সুন্দরে চলে যান গুন্ডিচা মন্দির, সেই গুন্ডিচা মন্দির হচ্ছে বৃন্দাবন থেকে অভিন্ন। তো আমাদের পরম আরাধ্য ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু যখন নীলাচলে ছিলেন তখন তিনি ছিলেন গম্ভীরাতে, গম্ভীরা থেকে তোটাগোপীনাথ, ওই দিকটা হচ্ছে নবদ্বীপ থেকে অভিন্ন। একই সঙ্গে শ্রীক্ষেত্রে তিনটি ধাম একইভাবে প্রকাশিত হচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত কলিযুগের মানুষ হচ্ছে অত্যন্ত অলস, প্রায়ণ অল্পায়ুষ সভ্য কলবস্মিন যুগে জনহা, মন্দা সুমন্দ মতয় মন্দ ভাগ্যাহী উপদ্রুতা। তো কলিযুগের মানুষ অলস, কিসে অলস? জড়জাগতিক জীবনে অলস না, জড়জাগতিক জীবনে খুব অ্যাক্টিভ। প্রভুপাদ বলছে সকালবেলা থেকে রাত্রিবেলা পর্যন্ত দিন রাত খাটছে, পাগলের মতো খাটছে টাকার জন্য, তাতে কোনো অলসতা নেই। অলসতা কিসে? ভগবান সম্বন্ধে কোনো ব্যাপার হলেই তখনই তাদের অলসতা পূর্ণভাবে প্রকাশিত হয়। যখনই বলা হয় আপনারা জপ করবেন, ও সময় নেই, মন্দিরে আসবেন, ভগবান যখন ডাকবে তখন আসবো, কোনো সময় নেই, ইচ্ছা নেই। মন্দিরে এত মন্দির, ভারতবর্ষ তো পুণ্যভূমি, এখানে এত মন্দিরের এত মন্দির, তার সত্ত্বেও মানুষের মন্দিরে যাওয়ার কোন ইচ্ছা নেই। মন্দিরে যায় যখন বিপদে পড়ে তখন যায়, কিন্তু স্বাভাবিকভাবে মন্দিরে যাওয়ার কোন প্রবণতা নেই। কারণ মানুষের এত কিছু কার্য রয়েছে, এত কিছু জানার রয়েছে, শত ব্যয়াদিনী রাজেন্দ্রম নীনম সন্তি সহস্রশ অপশতম আত্মতত্ত্বম গৃহে সুগৃহ মেধিনম। সুখদেব গোস্বামী বলছেন জনজাগতিক মানুষের শ্রবণ কীর্তনের অসংখ্য বিষয়বস্তু রয়েছে, শত ব্যয়াদিনী রাজেন্দ্রম নীনম সত্যি সহস্রশ, হাজার হাজার, এই কলিযুগে হাজার হাজার লক্ষ লক্ষ হয়ে গেছে, সেটা প্রচুর মানুষের ইন্দ্রিয় তৃপ্তি করার যে বিভিন্ন পথ, বিভিন্ন ধরনের মাধ্যম মানুষকে আকৃষ্ট করছে, এবং মানুষ সাথে এত ব্যস্ত হয়ে পড়ছে, আর তথাকথিত সামাজিকতা রক্ষা করতে গিয়ে মানুষকে এত খাটাখাটনি করতে হচ্ছে টাকা রোজগারের জন্য, মানুষের কোনো টাইম নাই। আর যেটুকু টাইম আছে সে সময় কোনো এনার্জি থাকছে না, এত খাটাখাটনি। তো উদ্ধারের উপায় কি? অলস ব্যক্তির তরুণ যুগে ভগবানকে পাওয়ার পন্থা কঠিন ছিল, ধ্যান যজ্ঞ অনেক টাইম লাগত, অনেক কঠোর তপস্যা করতে হত। শ্রীমদ ভাগবতে আছে ধ্রুব মহারাজের তপস্যা, যে তপস্যা সেই তপস্যা শুনলে মাথা খারাপ হয়ে যাবে। ধ্রুব মহারাজ ছ মাসে ভগবানকে লাভ করলেন, তো প্রথম মাসে প্রতি তিন দিন পর পর খালি ফল খেতেন, প্রতি তিন দিন পর পর একটু করে ফল। কোন ফল? যে ফল বাঁদরে খায়, মানুষে খায় না, সেই ফল বনে। তো দ্বিতীয় মাসে প্রতি ছ দিন অন্তর শুকনো পাতা, দ্বিতীয় মাসে। তৃতীয় মাসে হচ্ছে জল প্রতি ন দিন অন্তর। তারপরে চতুর্থ মাসে প্রতি বারো দিন অন্তর বায়ু, বলছে জল খাচ্ছি টু মাছ হয়ে যাচ্ছে, ইন্দ্রিয় তৃপ্তি হয়ে যাচ্ছে, তো জল ত্যাগ করলো, তো জল ত্যাগ করে বায়ু পান করছে। তা পঞ্চম মাসে বলছে বায়ু, এটা এটা আমার ইন্দ্রিয় তৃপ্তি, তো বায়ুকেও ত্যাগ করে দিল, শ্বাস প্রশ্বাস সব বন্ধ, তার মধ্যে তপস্যা করছে। ষষ্ঠ মাসে ভগবান তার কাছে আবির্ভূত হবে, ধ্রুবমহারাজের তপস্যা। প্রভুপাদ বলছেন এই তপস্যা দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নাই, কারণ ধ্রুবমহারাজের তপস্যা, এই তপস্যা সাধারণ মানুষ এই কলিযুগের পক্ষে অসম্ভব। প্রভুপাদ বলছেন উই আর ইনকম্পিটেন্ট, আমরা অযোগ্য সে ধরনের তপস্যা করতে। তো যেন বলছে আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ ইস্কন, তাদের ভক্তদের তপস্যা হচ্ছে তিনটে। প্রভুপাদ বলছে তাৎপর্য, এই তাৎপর্য বলছেন তিনটে তপস্যা কি কি? চারটে নিয়ম কঠোরভাবে পালন, ষোলমালা নিষ্ঠা সহকারে জপ, এবং খালি শুধুমাত্র প্রসাদ ভক্তন, প্রসাদ সেবা, খালি কৃষ্ণের মহাপ্রসাদ গ্রহণ কর। তো আমাদের জপ কলিযুগের যুগধর্ম সহজ পন্থা বলা হচ্ছে নাকি? কলিযুগে যেহেতু অন্য তপস্যা করা সম্ভব নয়, তাই কলিযুগে নাম সংকীর্তন সহজ পন্থা, কিন্তু সেই হরিনাম করাটাও আমাদের অত্যন্ত কঠিন হয়ে যাচ্ছে। কিছু করতে হবে, খালি বসে মালাতে করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, এটাও কঠিন। মহাপ্রভু শুরু করলেন চৌষট্টি মালা জপ, তো চৌষট্টি মালা জপ করার পরে চললো বক্তৃতা সরস্বতী ঠাকুর। প্রভুপাদ মহাপ্রভু বলতেন যারা চৌষট্টি মালা জপ করে তাদের হাতে আমি খাই না, এটা স্ট্যান্ডার্ড মহাপ্রভুর। তারপরে ছিল বক্তৃচন্দ্র সরস্বতী ঠাকুর, সে একই স্ট্যান্ডার্ড, বলে যারা চৌষট্টি মালা জপ করে না তারা ভক্তের স্ট্যান্ডার্ডই না, তাদের মানুষই না। তো প্রভুপাদ দেখলো তো আমাদের অবস্থা তো মানুষের থেকেও খারাপ কলিযুগে, সেই জন্য আমাদের অবস্থা দেখে চৌষট্টি মালা থেকে তিনি ষোলমালা করলেন কমপক্ষে। আমরা ভাবি ষোলমালা মানে ম্যাক্সিমাম ষোলমালা, তা না, কমপক্ষে ষোলমালা, বেশি করলে কোনো অপরাধ নেই। তো আমাদের ষোলমালা জপ করতে হিমশিম খেয়ে যাচ্ছে, তো প্রভুপাদ বলছে আমি ষোলমালা দিলাম, কিন্তু ষোলমালাটা নিষ্ঠা ভরে করো। নিষ্ঠা ভরে মানে এক জায়গায় বসে ভক্তের সঙ্গে একবারে পালে টানা একবারে ষোলমালা জপ শেষ করে দাও। কিন্তু আমাদের সেটাও খুব অসুবিধা হয়, জপ করলে হাঁসফাঁস, জপ করা মানে কখন ষোলমালা জপ হলো মানে বাঁচলাম আজকের মতো, এরকম একটা ভাব। তো জপটাও করতে আমাদের অসুবিধা হচ্ছে। এন শ্রীল প্রভুপাদ বললেন যে কলিযুগের মানুষ এই জপ করতেও পারছে না, তো কি করবে? তো কলিযুগের মানুষ হচ্ছে অন্নগত প্রাণ, তো কলিযুগের মানুষ খেতে ভালোবাসে, খাও। তো খাওয়ার মাধ্যম দিয়ে তপস্যা। তো খাওয়ার তপস্যাটা কি? প্রভুপাদ বলছেন খালি কৃষ্ণপ্রসাদ পাও, ভ্যারাইটি অনেক রকম বৈচিত্র্যময় কৃষ্ণপ্রসাদ পাও, সেটাও আমাদের পক্ষে সম্ভব হয় না, যেটা পাচ্ছি খেয়ে নিচ্ছি। তো সেই তপস্যাটাও করা আমাদের পক্ষে কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু প্রভুপাদ যখন বললেন যে তোমরা তো খেতে ভালোবাসো, তার শিষ্যদেরকে বলছে, কিন্তু ভগবান কলিযুগে এত কৃপাময় খেয়ে খেয়ে প্রসাদ সেবা করতে 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 শুদ্ধতা অর্জন হয় এবং তার ফলে কৃষ্ণ ভক্তি লাভ হয়। এর জগন্নাথ হচ্ছে এই জগতে মহাপ্রসাদ নিয়ে এলেন, যার মাধ্যম দিয়ে মানুষ অতি সহজেই জিভা বলছে জিভার লালসায় যে ইতি উতি ধায় শিষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। তো যাদের জিভা এই খাবার লালসায়, জিভার লালসায় যে ইতি উতি ধায় শিষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। তো যাদের খাবার প্রতি লোভ রয়েছে তাদের ইন্দ্রিয় সঞ্চল হবে এবং তাদের যৌন জীবন উদ্বিগ্ন হবে, কৃষ্ণদর পরায়ণ তার কৃষ্ণ নাহি পায়। অর্থাৎ যাদের জিভার লালসা রয়েছে তাদের পক্ষে কৃষ্ণ পাওয়া অসম্ভব। তো প্রভুপাদ বলছেন যে আমাদের আস্তে আস্তে, প্রভুপাদ বলছে প্রথমে আকণ্ঠ ভোজন করা উচিত প্রথম দিকে শুদ্ধতার জন্য, কিন্তু ধীরে ধীরে প্রসাদের স্বাদ থেকে আস্তে আস্তে হরিনামের স্বাদে আমাদেরকে আস্তে আস্তে উন্নীত হতে হবে। তো প্রভুপাদ ধ্রুব মহারাজের শিক্ষাতে যখন তাৎপর্য লিখছেন, প্রভুপাদ বলছেন যে আমাদের উই শুড ইট অনলি টু কিপ দ্য বডি অ্যান্ড সোল টুগেদার, আমাদের দেহ এবং আত্মাকে একসঙ্গে রাখার জন্য যেটুকু খাওয়া দরকার সেটাই খাওয়া উচিত সাধুদের। জিভার স্বাদ, জিভাকে আনন্দ দেওয়ার জন্য আমাদের খাদ্য গ্রহণ করা উচিত নয়, এটা যে সাধকের লক্ষণ প্রভুপাদ বলছেন। তো আমাদের ধীরে ধীরে সেই পর্যায়ে যেতে হবে। এই যে মহাপ্রসাদ আমরা লাভ করছি অতি সহজে, সেটা জগন্নাথ দেবের একটা কৃপা, ঔদার্য ভাব যে দেখছে হরিনামে হচ্ছে না, ঠিক আছে মহাপ্রসাদের মাধ্যম দিয়ে এই জগতের মানুষকে কৃপা করা হোক। তো কিভাবে এই মহাপ্রসাদ এই জগতে প্রকাশিত হলো তার একটা কাহিনী রয়েছে। নারদ মুনি একবার বৈকুণ্ঠে গিয়ে লক্ষ্মী দেবীর সেবা করছেন এবং লক্ষ্মী দেবীকে সেবা করে লক্ষ্মী দেবী খুব সন্তুষ্ট হয়ে গেছে এবং লক্ষ্মী দেবী বলছে তুমি কি বর চাও? তো নারদ তো খুব চালাক, তো বলছে আমি বর চাই যে নারায়ণ প্রসাদ পাওয়ার পরে তার যে উচ্ছিষ্ট, সেই উচ্ছিষ্ট আমি পেতে চাই, সেই মহাপ্রসাদ আমি পেতে চাই। তো লক্ষ্মী দেবী বলছে না আমি এটা দিতে পারবো না, কারণ আমার স্বামী আমাকে বারণ করেছে তার মহাপ্রসাদ কাউকে দেওয়া যাবে না। তো নারদ বলছে আরে আপনি তো বললেন বর চাইতে, আর বর চাইছি আর বর দিচ্ছেন না, কি ব্যাপার আপনি আপনার কথা রাখছেন না? তখন ও ধর্ম সংকটে পড়ে গেছে, একদিকে স্বামীর নির্দেশ একদিকে তার নারদের প্রতি কথা দিয়ে দিয়েছে। তখন তার পরের দিন যখন লক্ষ্মী দেবী নারায়ণকে প্রসাদ সার্ভিস করছে তখন লক্ষ্মী দেবীর মুখটা একটু কালো হয়ে আছে দুঃখপূর্ণ। তো নারায়ণ বলছে কি হয়েছে তোমারকে দেখছি খুব তুমি দুঃখে আছো, আমার সঙ্গে আছে দুঃখে থাকার কি কারণ? বলছে না আমি একটা বিপদে পড়েছি। কি বিপদ? বলছে নারদকে আমি একটা বর দিতে চেয়েছিলাম, তো নারদ বর চেয়েছে, কি বর চেয়েছে? বলছে না সে আপনার মহাপ্রসাদ পেতে চায়, কিন্তু আপনি আবার আমাকে নির্দেশ দিয়েছেন আপনার মহাপ্রসাদ কাউকে দেওয়া যাবে না, তো আমি কি করব? সে কান্না করতে শুরু করেছে। তো নারায়ণের মনে খুব দয়া হয়েছে, বলে ঠিক আছে আমি নির্দেশ দিয়েছি একদিনের জন্য ব্যতিক্রম, তা আমি যখন প্রসাদ পাওয়া হয়ে যখন হয়ে যাবে আমি অন্যদিকে তাকিয়ে থাকবো, তুমি এটা মহাপ্রসাদটা নিয়ে যাবে। তো লক্ষ্মী দেবী খুব খুশি হয়ে গেছে, তো লক্ষ্মী দেবী প্রসাদ পাওয়া হয়ে গেছে নারায়ণের, তো প্রসাদটা নিয়ে সে নারদ মুনিকে দিয়েছে। তো নারদ মুনি যে প্রসাদটা পেয়েছে একদম সঙ্গে সঙ্গে, একদম কোনো সময় অপেক্ষা না করে সঙ্গে সঙ্গে প্রসাদ শেষ। তো নারায়ণের ডাইরেক্ট প্লেট থেকে বৈকুণ্ঠে বাবা যায় সে প্রসাদের কি স্বাদ এবং তার এফেক্ট, তো সে খেয়েছে আর নারদ মুনির মধ্যে কৃষ্ণ প্রেম, এত তার মধ্যে কৃষ্ণ প্রেম জেগে গেছে সে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারছে না, উন্মাদ হয়ে গেছে কৃষ্ণ প্রেমে এবং সে দৌড়ে বেড়াচ্ছে এক লোক থেকে আর এক লোক খালি দৌড়ে বেড়াচ্ছে। এইভাবে দৌড়াতে 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 সে গিয়ে পৌঁছেছে কৈলাসে। বুঝতে পারেনি সে কৈলাসে এসে গেছে। তো পৌঁছে গেছে সেখানে, সেখানে শিব থাকে, শিব তো নারদ মুনির ভাই, ওরা দুই ভাই। তো শিব বলছে, আরে তোমার এত আনন্দ কেন? কিন্তু কোনো তার বাহ্যিক কোনো জ্ঞান নেই। এইভাবে যখন শিব অনেকবার তাকে বলেছে তখন তার বাহ্য জ্ঞান ফিরেছে। তখন শিব নারদ মুনিকে বলছে, তোমাকে আমি নাচতে দেখেছি আগে, কিন্তু তুমি এত আনন্দে কি এত আনন্দ পাচ্ছ, তুমি কি করে এটা পেলে? বলছে, না আমি আজকে বৈকুণ্ঠে নারায়ণের মহাপ্রসাদ পেয়েছি, সে মহাপ্রসাদে আমার এত আনন্দ হচ্ছে আমি আনন্দ ধরে রাখতে পারছি না। শিব বলছে, আমি তো তোমার ভাই, তুমি কি আমার জন্য কিছু এনেছো নাকি? তখন নারদ মুনির মনটা খুব খারাপ হয়ে গেছে, আরে বলছে আমি তো যা দিয়েছিল সব খেয়ে নিয়েছি। এবার মাথা নিচু করে আসে, মাথা নিচু করে আসে, দেখছে নোকে, হাতের নোকে একটু রাইস লেগে আছে, বলছে একটু আছে। তখন সে আঙুল দিয়ে সে শিবের মুখে সেটা দিয়েছে। ওইটুকু প্রসাদ পেয়ে শিবের মধ্যে আবার বিকার শুরু হয়ে গেছে। আর শিবের মধ্যে কৃষ্ণ প্রেমের বিকার মানে তো অবস্থা খারাপ, তাণ্ডব নৃত্য শুরু হয়ে গেছে। তো যখন তাণ্ডব নৃত্য হচ্ছে তখন দেবদেবতারা ভাবছে, কি হলো, এখন তো প্রলয়ের সময় নয়, এখন কি করে প্রলয় শুরু হয়ে গেল? তো তারা খুব চিন্তায় পড়েছে। তার পার্বতী দেবীকে বলছে, গিয়ে বুঝাও তোমার স্বামীকে কি হঠাৎ এসব অসময়ে। তখন পার্বতী দেবী গিয়ে শিবকে জিজ্ঞেস করেছে যে কি ব্যাপার আপনার এরকম আনন্দ এত নৃত্য? বলছে, না নারদ এলো, তো নারদ এসে আমাকে নারায়ণের মহাপ্রসাদ দিল, তো নারায়ণের মহাপ্রসাদ দিয়ে আমার এত আনন্দ হলো, আমি আনন্দ ধরে রাখতে রাখছি এরকম নৃত্য করছি। তখন পার্বতী বলছে, আমি তো তোমার স্ত্রী, অর্ধাঙ্গিনী, তো যা তোমার তার অর্ধেক তো আমার ভাগ আছে, তো আমার ভাগটা কোথায়, আমার মহাপ্রসাদ কোথায়? তোমার তো অল্প ছিল, আমি খেয়ে নিয়েছি। তখন পার্বতী খুব রেগে গেছে, প্রচন্ড রাগ, একদম ক্রোধ, ক্রোধাগ্নি, এত ক্রোধাগ্নি যে সেই রাগ, রাগের ফলে সেই অগ্নি সারা ব্রহ্মাণ্ডে 14 লোকে সবকিছু আগুন হয়ে যাচ্ছে। ত্রাই ত্রাই ভাব দেবতাদের, এখনই তো পুরে সারখার হয়ে যাবে। তো সকলে ব্রহ্মা এবং সমস্ত দেবতারা ত্রাই ত্রাই করে নারায়ণের কাছে গেছে, বলছে উদ্ধার করুন, পার্বতী দেবীকে শান্ত করুন, নাহলে এই ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে তার ক্রোধে। তো নারায়ণ এসে মহাবিপদ, সঙ্গে সঙ্গে গরুড়ে চড়ে নারায়ণ এসে পার্বতী দেবীর কাছে উপস্থিত হয়েছে। উপস্থিত হয়ে বলছে, পার্বতী দেবী আমি তোমার দুঃখ জানি, তোমার কত মহাপ্রসাদ লাগবে, আমি সব যত লাগবে তোমাকে আমি দেবো। বলছে, না চালাকি করলে হবে না, খালি আমাকে মহাপ্রসাদ দিলে হবে না, আমি হচ্ছি এই জগতের মাতা, আমি সমস্ত জীবের জন্য এই মহাপ্রসাদ যাতে আপনি দেন তার প্রার্থনা করছি। তখন বলছে, তথাস্তু, তাই হোক, আমি কলিযুগে নীলাচলে নীলক্ষেত্রে পুরুষোত্তম ক্ষেত্রে আমি জগন্নাথ রূপে আবির্ভূত হব এবং এই মহাপ্রসাদ সকলের জন্য আমি প্রদান করব, এবং সেই মহাপ্রসাদকে কলিযুগের বদ্ধজীব অতি সহজে এই জনজাগতিক বন্ধন থেকে উদ্ধার লাভ করে ভগবতধামে চলে যাবে, এবং আমি যে প্রসাদটা পাব প্রথমে সেই মন্দিরে, আমার মন্দিরের পাশেই তোমার মন্দির থাকবে, বিমলা দেবীর মন্দির, এবং যা প্রসাদ আমাকে নিবেদন করাবে, নিবেদন করার পর আমি খাওয়ার পরে তোমার মন্দিরে যাবে, এবং তুমি সেটা খাওয়ার পরে তারপরে সেটা মহামহাপ্রসাদ হয়ে সমস্ত জীবের কাছে বিতরণ করা হবে এবং সকলে সে প্রসাদ পাবে, সমস্ত ধরনের মানুষ, এবং এই প্রসাদ কারোর দ্বারা অশুদ্ধ হবে না। বলে চন্ডালরা খেলে, বলছে কুকুরের মুখ থেকেও যদি জগন্নাথ প্রসাদ পাওয়া যায় সেই প্রসাদ অশুদ্ধ হয় না, সে এত শুদ্ধ প্রসাদ। সেটা নারায়ণ বললেন যে আমি জগন্নাথ রূপে আবির্ভূত হয়ে সেই প্রসাদ বিতরণ করবো, যেহেতু শিব তোমাকে প্রসাদ দেয়নি সেজন্য সে প্রসাদ পাবে না, তাকে আমি বাইরে রাখবো। এই জন্য দেখবে জগন্নাথপুরীতে শিবের মন্দির বাইরে আর হচ্ছে পার্বতী দেবীর মন্দির জগন্নাথ মন্দিরের ভেতরে থাকে। এইভাবে জগন্নাথ দেব কৃপাপূর্বক আমাদের কাছে এই মহাপ্রসাদ অতি সহজে আমরা লাভ করছি এবং সেই কৃপা লাভ করে আমরা জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারছি। মহাপ্রসাদ কি, জগন্নাথ স্বামী কি? তো এখন জগন্নাথ দেব হচ্ছে লীলা পুরুষোত্তম অভিন্ন কৃষ্ণ। তো জগন্নাথের যে স্বরূপ চৈতন্য মহাপ্রভু আমাদের কাছে প্রদর্শন করেছেন, যে রাধা বিরহে কৃষ্ণ, সেহেতু জগন্নাথ। তো কৃষ্ণ দ্বারকাতে আছে, যে দ্বারকাতে শরীরটা থাকলেও তার মনটা বৃন্দাবনে, সবসময় ব্রজগোপিকাদের চিন্তায় মগ্ন, বিশেষ করে শ্রীমতী রাধারানীর চিন্তায় মগ্ন। এবং যেহেতু শ্রীমতী রাধারানীকে দর্শন করতে পারছে না, রাধা বিরহ, তো জগন্নাথ দেবের ভাব হচ্ছে তিনি হচ্ছে রাধা বিরহে শ্যামসুন্দর রূপ, অর্থাৎ হচ্ছে যে বিপ্রলম্ব ভাব, কৃষ্ণের বিপ্রলম্ব ভাবের চরম পরাকাষ্ঠা হচ্ছে জগন্নাথ দেব। যেমন চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ, তিনি হচ্ছেন কৃষ্ণ বিরহে, তার যে স্বরূপ সেটা হচ্ছে চৈতন্য মহাপ্রভু। কিন্তু কৃষ্ণের রাধা বিরহে যে স্বরূপ সেটা হচ্ছে জগন্নাথ দেব, দুই কৃষ্ণ। জগন্নাথ পুরীতে অপূর্ব তার নিদর্শন, কৃষ্ণ দুই কৃষ্ণ, জগন্নাথ দেব এবং চৈতন্য মহাপ্রভু। জগন্নাথ পুরীতে শ্যামসুন্দর কৃষ্ণ, তিনি জগন্নাথ রূপে রাধার গৃহ অনুভব করছেন এবং রাধার জন্য কান্না করছেন। আর আরেক কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনি কৃষ্ণ বিরহে, রাধা ভাব অঙ্গীকার করে কৃষ্ণ বিরহে তিনি ক্রন্দন করছেন। তো বলছে টু ক্রাইং ফর্মস অফ কৃষ্ণ, দুজন ক্রন্দনরত কৃষ্ণ একে অপরের জন্য কান্না করছে, সেটা হচ্ছে মহাপ্রভু এবং শ্রী জগন্নাথ দেব। এবং মহাপ্রভু যখন রথযাত্রা করছেন, তার ভাব হচ্ছে শ্রীমতী রাধারানীর ভাব। এবং তিনি কি করছেন, যখন একবার সূর্য গ্রহণ হয়েছিল, তো সূর্য গ্রহণ হওয়ার ফলে তো ব্রজবাসীরা এবং দ্বারকার দ্বারকাবাসীরা সকলেই তারা কুরুক্ষেত্রে গেছিল স্নান করার জন্য। তো সেখানে রাধারানীর সঙ্গে কৃষ্ণের মিলন হয়েছিল। রাধারানী বলছে তুমি সেই কৃষ্ণ, আমি সেই রাধা, কিন্তু আমার মধ্যে সেই ভাবটা আসি, আনন্দ আমি পাচ্ছি না, কারণ তুমি হচ্ছে রাজবেশে আছো, তুমি ক্ষত্রিয়, তুমি রথে আছো, কিন্তু আমি তোমাকে বৃন্দাবনে পেতে চাই, তুমি বৃন্দাবনে চলো। তো কৃষ্ণ বলল আমি এই জগতে আবির্ভূত হয়েছি, আমার কিছু কাজ আছে, তো আমি কিছু অসুরকে নিধন করা এখনো বাকি আছে, তো আমি এখন ফিরে যাব এখান থেকে, তো যে সমস্ত এখনো অসুর নিধন করা বাকি আছে তাদেরকে হত্যা করার পর আমি বৃন্দাবনে ফিরে আসব। সেই জন্য ব্রজবাসীরা প্রাণ ধারণ করে আছে, কারণ কৃষ্ণ কথা দিয়েছে যে কৃষ্ণ ফিরে আসবে। তাই যখন রথযাত্রা হচ্ছে, তখন মহাপ্রভু রাধা ভাবে কৃষ্ণকে বৃন্দাবনে নিয়ে যাচ্ছে। নীলাচল যে মন্দির সেটা হচ্ছে দ্বারকা বা কুরুক্ষেত্র, সেখান থেকে রাধারানী কৃষ্ণকে বৃন্দাবনে নিয়ে যাচ্ছে সুন্দরাচল বা গুন্ডিচা মন্দিরে। এটা হচ্ছে রথযাত্রা ভাব। তো আমাদের ভাব হচ্ছে গৌড়ীয় বৈষ্ণবদের ভাব, যে কৃষ্ণকে আমরা দ্বারকা থেকে বৃন্দাবনে নিয়ে আসছি। এইভাবে চৈতন্য মহাপ্রভু এই রথযাত্রা উৎসব করেছেন। তো অনেক লীলা আছে জগন্নাথ পুরীতে মন্দিরে। তো লক্ষ্মী দেবীর সঙ্গে, লক্ষ্মী দেবী হচ্ছে জগন্নাথ মন্দিরে হচ্ছে ওনার স্ত্রী, রান্না করেন, সেবা করেন। তো সে যেহেতু ওটা হচ্ছে ঐশ্বর্যমণ্ডিত মন্দির দ্বারকা, তো কৃষ্ণের সঙ্গে লক্ষ্মী দেবীর অনেক লীলা আছে। তো তার মধ্যে একটা লীলা আজকে আমি বলব। তো উড়িষ্যাতে একটা মাস আছে অগ্রহায়ণ মাস, অগ্রহায়ণ মাসে বৃহস্পতিবার ওখানে খুব লক্ষ্মী পূজা হয়, খুব ফেমাস, সকলে সেই লক্ষ্মী পূজা করে। একজন চণ্ডাল ছিল, চণ্ডালিনী, সে হচ্ছে শ্রিয়া চণ্ডালিনী। তো একদিন একবার এই অগ্রহায়ণ মাসের এক বৃহস্পতিবারে লক্ষ্মীদেবী বেরিয়েছে, দেখতে বেরিয়েছে কে কিরকম পূজা করছে। তো একটা বাড়িতে গেছে, বড়লোকের বাড়িতে, দেখছে সূর্য মানে সূর্য উদিত হয়েছে, তারপরে ঘুমিয়ে আছে বাড়ির লোকেরা, ঘর পরিষ্কার নাই, কিছু নাই। তো গিয়ে সেই বাড়ির যে গৃহিণী তাকে বলেছে তোমরা ঘর পরিষ্কার করো, আজকে বৃহস্পতিবার, লক্ষ্মী পূজা করা উচিত। তো সে অত পাত্তা দেয়নি। তখন লক্ষ্মী দেবী অত্যন্ত অসন্তুষ্ট হয়েছেন, যখন লক্ষ্মী দেবী অসন্তুষ্ট হয়েছেন সঙ্গে সঙ্গে তার সমস্ত ঐশ্বর্য নষ্ট হয়ে গেছে। এইভাবে লক্ষ্মী দেবী ঘুরছেন ছদ্মবেশে, তো গিয়ে চণ্ডালদের একটা জায়গা আছে, সেই চণ্ডালদের জায়গায় শ্রিয়া চণ্ডালিনীর গৃহে গিয়ে উপস্থিত হয়েছে। তো শ্রিয়া চণ্ডালিনী যদিও হচ্ছে চণ্ডালিনী, কিন্তু সে সুন্দরভাবে ঘরকে পরিষ্কার করেছে, তারপরে ঘরে সুন্দর পূজার ব্যবস্থা করেছে। তো লক্ষ্মী দেবী খুব সন্তুষ্ট হয়েছে তার প্রতি, তাকে খুব আশীর্বাদ করেছে। এদিকে জগন্নাথ বলদেব সুভদ্রা ছদ্মবেশে মর্নিং ওয়াকে বেরিয়েছে প্রাতঃভ্রমণ। তো যখন ওরা ফিরে আসছে তখন দেখছে আরে লক্ষ্মীদেবী চণ্ডালদের বাড়ি থেকে ফিরছে। তো যখনই দেখেছে বলদেবের খুব রাগ হয়েছে, তখন বলদেব জগন্নাথকে বলছে এই যে তোমার বউটা সে কোনো নিয়ম টিয়ম কি আর মানবে না নাকি, মন্দিরে থাকে, মন্দির থেকে গিয়ে চণ্ডালদের বাড়িতে গেছে, তো চণ্ডালদের বাড়িতে গেলে সে দূষিত হয়ে যাচ্ছে, তো সে আবার চণ্ডালের বাড়ি থেকে সে মন্দিরে প্রবেশ করবে, এটা কি করে সম্ভব, সে আবার রান্না করবে তার হাতে আমাদেরকে খেতে হবে, সেটা আমি মেনে নিতে পারছি না। তখন জগন্নাথ তো একটু বোঝাতে চেষ্টা করছে নিজের বউ, বলছে না একবার করেছে ক্ষমা করে দিলে হয় না, পরের বার থেকে করবে না, বলছে না না কোনো ক্ষমাটাও আমি করতে চাই না, ওকে বার করে দাও জগন্নাথ মন্দির থেকে, মন্দির থেকে ওকে বার করে দাও, ওকে আর এই মন্দিরে থাকতে হবে না। তখন জগন্নাথ লক্ষ্মী দেবীকে ডেকেছে, বলছে আমার দাদার নির্দেশ যে তুমি এই মন্দিরে থাকতে পাবে না। তখন লক্ষ্মী দেবী বলছে এটা কি ধরনের ব্যাপার অবিচার, যখন আমার বাবা তোমার সঙ্গে বিয়ে দিল আমাকে তখন বলেছিল যে আমার 10টা অপরাধ ক্ষমা করা হবে, এটা তখন অপরাধই না, আমাকে তো অলরেডি পারমিশন দেওয়া হয়েছে বৃহস্পতিবার দিন আমি যার বাড়িতে যেতে পারি, কিন্তু আমার পূজার দিন, আমি বৃহস্পতিবার দিন মন্দির ছেড়ে গিয়েছি, তো এটা কি ব্যাপার কেন আমাকে এরকম করা হচ্ছে। বলছে না আমি কিছু করতে পারবো না, আমার দাদা বলেছে তোমাকে মন্দির ছেড়ে চলে যেত। তো লক্ষ্মীদেবী প্রচন্ড রেগে গেছে, বলছে ঠিক আছে, সঙ্গে সঙ্গে সে সমস্ত তার যত সমস্ত পার্শ্বদ ছিল সবাইকে নিয়ে মন্দির ছেড়ে চলে গেছে। পরের দিন কৃষ্ণ বলরাম সকালবেলা দাঁত মেজে বসে আছে, কিসের জন্য ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট আসবে, ব্রেকফাস্ট আর আসছে না। তো বলরাম বলছে কি ব্যাপার জগন্নাথ ব্রেকফাস্ট আসছে না, বলছে ব্রেকফাস্ট কি করে আসবে, লক্ষ্মী দেবী নাই, ব্রেকফাস্ট কি করে আসবে, কে রান্না করবে। বলছে ঠিক আছে, ও নাই তো কি হলো, আমরা রান্না করবো। তো গিয়ে তারা রান্নাঘরে ঢুকেছে, তো রান্নাঘরে গিয়ে ঢুকে দেখছে যে লক্ষ্মী দেবী যারা লোক তারা সমস্ত যে চুল্লি রান্নার জায়গাগুলো সব ভেঙে চলে গেছে, ভেঙে টেঙে কিছু রান্নাঘর পুরো ভেঙে দিয়েছে। বলে ঠিক আছে, ভেঙে দিয়েছে কি হলো, আমরা অন্য জায়গায় রান্না করবো। গিয়ে তারা কিছু ভান্ডার ঘরে গেছে, যেহেতু লক্ষ্মী দেবী চলে গেছে ভান্ডার ঘরও ফাঁকা হয়ে গেছে, চাল ডাল কিছু নয় ফাঁকা। তো কি করবে ওদের খুব চিন্তা হয়ে গেছে, ওদের তো খাওয়া অভ্যেস সবসময়, কারণ জগন্নাথ বলেছিল ইন্দ্রদুম্ন মহারাজ যে হাত শুকাবে না, সবসময় খেতে থাকবে, সারাদিন খাওয়ার লোক ওরা। তো এখন অনেকক্ষণ হয়ে গেছে, 9টা বেজে গেছে, 10টা বেজে গেছে, কোনো খেতে পাচ্ছে না, খিদে তো পেট একদম জ্বলে যাচ্ছে। তখন তারা বললো ঠিক আছে, আর কি উপায় আছে, আমরা ব্রাহ্মণের বেশ ধারণ করে আমরা ভিক্ষা করতে পারি। তো ভিক্ষা করতে বেরিয়েছে, তো যেহেতু তাদেরকে লক্ষ্মী ছেড়ে চলে গেছে তো তাদেরকে লক্ষ্মী ছাড়ার মতো লাগছে, তো লোকে দেখছে এই কে লক্ষ্মী ছাড়া এসছে, লক্ষ্মী ছাড়া, আর তাদেরকে যে দেখছে তাকে খেঁচা খেঁচা করছে, কোনো বাড়িতে গেলে কোনো ভিক্ষা দিচ্ছে না। তো আর সূর্যের তাপ, লক্ষ্মী দেবী সূর্যদেবকে বলেছে এমন তাপ দাও যেন সব যেন গরম হয়ে যায়। প্রচন্ড রোদ, রাস্তা টাস্তা এত গরম, হাঁটতে পারছে না ওরা। তো দেখছি একটা পুকুর, আরে একটু জলটা খেয়ে পাচ্ছি, জল খেতে গেছে, যেই ওরা গেছে পুকুরের জল শুকিয়ে গেছে, জল নাই, জল খেতে পারছে না। ঘুরতে 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 একটা মন্দিরে গিয়ে উপস্থিত হয়েছে, তো মন্দিরে একটা মহিলা কিছু ভোগ লাগিয়েছে ভগবানকে, তো প্রসাদ নিয়ে আসছে, কি প্রসাদ খই। তো তখন অন্য যাদের কাছে গেছে তো লক্ষ্মী ছাড়া করে তাড়িয়ে দিয়েছে, তো এই মহিলাদের একটু এদেরকে দেখে দয়া হয়েছে যে ঘেমে টেমে আছে, খেতে খেতে পাইনি, ব্রাহ্মণ লোক কিছু দিই। তো বল ঠিক আছে, ওরা চেয়েছে তো খই দিতে গেছে, তো লক্ষ্মী দেবীর সঙ্গে সঙ্গে বাড়িদেবকে নির্দেশ দিয়ে দিছে যে খই দিতে গেছে, হাওয়াতে সমস্ত খই উড়ে চলে গেছে। এইভাবে ক্লান্ত হয়ে পড়েছে ওরা, কোথায় যাবে কোথায় যাবে। তখন একজন লোককে জিজ্ঞেস করেছে যে আমরা অংশু ব্রাহ্মণ, ক্ষুধার্ত ব্রাহ্মণ, কোথায় গেলে খাওয়া পাওয়া যাবে? বলছে ওই দেখছেন পাশে একটা চন্ডালদের গ্রাম আছে, সে চন্ডালদের গ্রামে চলে যান, ওখানে একটা বাড়ি আছে খুব ভালো, পুণ্যবান চন্ডাল, তাদের বাড়িতে গিয়ে তারা নিশ্চয়ই আপনাদেরকে খেতে দেবে। তো তারা ঠিক জিজ্ঞেস করে করে পৌঁছে গেছে। তো বলরাম বলছে চন্ডালদের বাড়ি, ওদের হাতে রান্না খাওয়া যাবে না, ওদেরকে বলো উনুন রেডি করে দিতে, চাল ডাল রেডি করে দিতে, আমরা রান্না করে খাবো। ওরা সঙ্গে সঙ্গে খুব ভালো সঙ্গে সঙ্গে রেডি রেডি করে দিয়েছে, উনুন রেডি, চাল ডাল রেডি, রান্নার জিনিসপত্র সব রেডি। তো বলরাম বলছে ঠিক আছে জগন্নাথ, তুমি রান্না করো, আমি চান টান করে আসি। তো জগন্নাথকে গিয়ে, জগন্নাথকে রান্নার দায়িত্ব দিয়ে বলরাম চলে গেছে চান করতে। তো জগন্নাথ রান্না করবে, তো রান্না করতে গেলে তো আগুন ধরাতে হবে, আগুন ধরাতে যাচ্ছে, লক্ষ্মী দেবী আগুন, অগ্নিদেবকে অর্ডার দিয়ে দিয়েছে আগুন টাগুন যেন না জ্বলে। জগন্নাথ জ্বালাচ্ছে, আগুন আর জ্বলে না, চুল্লি আর জ্বলে না, ক্লান্ত হয়ে গেছে, আগুন ধরছে না, তো কি করে আর রান্না করবে? তো বলরাম চলে এসছে, বলরাম চান টান করে রেডি, আরো খিদে, রান্না চান টান করার পর খিদে আরো বেশি পায়, বলছে বলরাম জগন্নাথ রেডি প্রসাদ? রেডি, আগুনই ধরাতে পারলাম না, রান্না রেডি। তখন বলছে তুমি এটা ফালতু, লক্ষ্মী ছাড়া তুমি একটা, তোমার দ্বারা কিছু হবে না, আমাকে দাও। যে বলরাম আগুন ধরাতে গেছে, আগুন ধরছে না, খালি ধুয়ো উঠছে, ধুয়ো চারিদিক ধুয়ো হয়ে গেছে, আগুন ধরছে না, খালি ধুয়োতে সারা বাড়ি আর সকলে চোখ জ্বলছে, চোখ দিয়ে জল পড়ছে, সকলে বিরক্ত হয়ে গেছে, বলরাম বিরক্ত হয়ে গেছে। তখন বলরাম বলবে, বলছে জগন্নাথকে কি আর করা যাবে, তো বলো ওদের কি বলো রান্না করে দিতে। তো তখন জগন্নাথ বলছে ঠিক আছে আপনারা রান্না করা খাবার নিয়ে আসো। যে ওরা খেতে বসেছে, তো খেতে বসে ওদেরকে খাবার দেওয়া হয়েছে, সুন্দর খাচ্ছে জগন্নাথ বলদেব, খিদেও পেয়েছে আর দেখছি খুব টেস্ট, এত স্বাদ। তখন বলরাম বলছে স্বাদটা চেনা চেনা লাগছে না, বলছে তো এ মন্দিরে যেমন লক্ষ্মী দেবী রান্না করে সেরকম টেস্ট, কি ব্যাপার? বলছে রান্না খাও খাও, দুজনে খাচ্ছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে খাওয়া দাওয়া শেষে একটা কেক দিয়েছে, কেক পিঠা, তো পিঠা দিয়েছে সুন্দর। তখন ওখান যখনই ওটা এই পিঠাটা দেখেছে, বলছে এটা তো কেউ জানে না যে আমরা খাওয়ার পরে পিঠা খাই, এটা লক্ষ্মী দেবী ছাড়া কেউ জানে না, তো নিশ্চয়ই এই বাড়িতে লক্ষ্মী দেবী আছে। তখন বলরাম বলছে জগন্নাথ যা ভুল হয়েছে হয়েছে, তুমি গিয়ে তোমার বউকে বুঝাও যে এটা আমাদের ভুল হয়ে গেছে, সে দয়া করে যেন মন্দিরে ফিরে যায়, তার সে যেন আর মন্দির ছেড়ে কখনো না যায়। তখন জগন্নাথ গিয়ে লক্ষ্মী দেবীকে বলেছে বলরাম তোমাকে ক্ষমা করে দিয়েছে, আমাদেরকে ক্ষমা করে দাও, তুমি আবার মন্দিরে ফিরে আস। তখন আবার লক্ষ্মী দেবী ফিরে গেছে, আবার লক্ষ্মী দেবীর হাতে জগন্নাথ এবং বলদেব প্রসাদ পাচ্ছে। তো লক্ষ্মী দেবী কে, জগন্নাথ বলদেব সুভদ্র মহারানী কে, নিতাই গৌরব মানন্দে হরি হরি বল, রথযাত্রা মহামহোৎসব কে, গৌরব মানন্দে।